কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 17 মার্চ বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, কালের কণ্ঠ। যুগান্তরের শিরোনাম, আজ বঙ্গবন্ধুর জন্মদিন, তোমাকে অভিবাদন হে মহানায়ক। নাটোরে চলছে বউ মেলা, ইত্তেফাকের শিরোনাম। ঢামেকের ICU-তে আগুন, স্থানান্তরের সময় 3 রোগীর মৃত্যু, প্রথম আলো। মানবজমিনের শিরোনাম, মওদুদ আহমদের মৃত্যুতে প্রেসিডেন্ট ও প্রধান বিচারপতির শোক। যেভাবে পিকে হালদারের বান্ধবী হন রুনাই, বনে যান কোটিপতি, বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। আমায় আগে মারত CPM, এখন মারে BJP, বললেন মমতা। আনন্দবাজার পত্রিকা, বিজেপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ মমতার, সংবাদ প্রতিদিন। সাদ্দাম গাদ্দাফিও নির্বাচনে জিততেন খোঁচা রাহুল গান্ধীর আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বিদায়ী দুদক চেয়ারম্যান কতজনকে দায়মুক্তি দিয়েছেন তা জানতে চেয়েছে বাংলাদেশের হাইকোর্ট। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের বিদায়ী চেয়ারম্যান, যিনি সবেমাত্র অবসরে গেছেন, তিনি কতজনকে দায়মুক্তি দিয়েছেন এবং কিভাবে দিয়েছেন এই বিষয়গুলো জানার জন্য দেশের হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী কাদের কাদের দায়মুক্তি দেওয়া হয়েছে তাদের তালিকা দেওয়ার কথা বলা হয়েছে আদালতে। এই বিষয়টি বাংলাদেশের একটি পত্রিকায় রিপোর্ট হওয়ার পর আদালতের পক্ষে দুজন বিচারপতি স্বতঃপ্রণোদিত হয়ে এই নির্দেশনা দিয়েছেন। এই ঘটনার মধ্য দিয়ে আমরা একটি বিষয় বেশ পরিষ্কার হতে পারছি, যে এতদিন আমরা যে কথা বলে আসতাম যে সরষের ভেতরে ভূত, অর্থাৎ যে সরষ দিয়ে ভূত তাড়ানো হবে, সেই সরষের ভেতরে যদি ভূত থাকে তাহলে ভূত আর কিসে তাড়াবে? দুর্নীতি দমন কমিশনের কাজ হচ্ছে বাংলাদেশে যে সমস্ত দুর্নীতি হয়, অন্তত বড় মাপের দুর্নীতিগুলো প্রতিরোধ করা, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দুদকের কাজ। এখন দুদকের প্রধান যিনি, তিনি যদি সেই দুর্নীতিতে জড়িয়ে পড়েন এবং টাকার বিনিময়ে বা যে কোনো কারণেই হোক না কেন, যদি অপরাধীদেরকে তিনি দায়মুক্তি দিয়ে থাকেন, তাহলে তিনি মারাত্মক রকমের দুর্নীতি করলেন। তাহলে দুর্নীতি দমন কমিশনের কাজটা কি? তাহলে বাংলাদেশে দুর্নীতি দমন হবে কিভাবে? এই প্রশ্নগুলো তোলা যায় বর্তমান প্রেক্ষাপটে, অর্থাৎ দায়মুক্তির প্রশ্ন যে আদালত তুলেছে সেই প্রশ্ন। এখন এ নিয়ে যদি আরো আলোচনা হয়, আদালতে যদি আরো কিছু কাজকর্ম হয়, তাহলে নিশ্চয়ই দুদকের চেয়ারম্যানের ব্যাপারে হয়তো আদালতে শুনানি হবে, তদন্ত হতে পারে, তখন বোঝা যাবে যে আসলে তিনি কতজনকে দায়মুক্তি দিয়েছেন এবং দেননি। তবে যা ঘটেছে এবং যার ইঙ্গিত আমরা পাচ্ছি সেটি ভালো কথা নয়। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি যে দমন করা যাচ্ছে না, তা মোটামুটি পত্রপত্রিকার রিপোর্ট থেকে এবং আদালতের এই নির্দেশনা থেকে অনেকটাই পরিষ্কার।
ইরানের সঙ্গে আমেরিকার পরোক্ষ আলোচনা চলছে বলে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান যে দাবি করেছেন তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। প্রশ্ন হচ্ছে, আমেরিকা মাঝে মধ্যে কেন এমন দাবি করে?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমেরিকার গোপন আলোচনা চলছে, ভেতরে ভেতরে আলোচনা চলছে। কেন? তারা পরমাণু সমঝোতায় ফিরতে চায় এবং এই ব্যাপারে একটা গোপন আলোচনা চলছে, অথচ ইরান এই বক্তব্য অস্বীকার করেছে, নাকচ করেছে। আপনি যে প্রশ্ন তুলেছেন সেটি খুবই যৌক্তিক এবং চমৎকার সুন্দর প্রশ্ন, যে কেন এরকম কথা আমেরিকা বলে প্রায় মাঝে মাঝে যা ইরান অস্বীকার করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই রকম কথা বলার পেছনের প্রধান কারণ হচ্ছে ইরান মার্কিন বিরোধী একটা শক্ত অবস্থান দীর্ঘদিন ধরে ধরে রেখেছে। এই শক্ত অবস্থানের কিন্তু একটা মূল্য আছে, মূল্যটা হলো এই যে ইরান আমেরিকাকে না করে দিয়েছে অনেক আগেই। ইরান আমেরিকার কথাই চলে না, ওঠে না, বসে না, এটা কিন্তু পরিষ্কার। সেই কারণে ইরানের জনগণের ভেতরে এবং বিশ্ববাসীর কাছে এই কথা বুঝিয়ে দিতে যায় বা প্রমাণ করে দিতে চায় আমেরিকা যে ইরান প্রকৃতপক্ষে আমেরিকার কাছে স্বার্থের জন্য বা ক্ষমতার জন্য বা আমেরিকার প্রভাব প্রতিপত্তির কারণে অনেকটা দুর্বল এবং আমেরিকার দয়া দাক্ষিণ্য নিয়ে ইরান টিকে থাকছে বা টিকে থাকতে হবে। কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। ইরান তার শক্তি সামর্থ্য এবং তার যোগ্যতা, অভিজ্ঞতা এবং তার প্রতিরোধ শক্তি নিয়ে টিকে থাকবে এবং টিকে আছে। আর আমেরিকার সাথে যদি ইরানের কোনো কিছুতে আলোচনা হয়, সেই আলোচনা হবে প্রকাশ্য। ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সব পর্যায়ের নেতা কর্মকর্তারা বারবারই বলেছেন যে আমেরিকার সঙ্গে কোনো সময় পরোক্ষ কিংবা প্রত্যক্ষ আলোচনা হবে না। যে আলোচনা পরমাণু ইস্যুতে হয়েছে সেটি ইরানের সঙ্গে নয়, সে আলোচনা হয়েছে মূলত বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকা যোগ দিয়েছিল, ইরান ভার্সাস ছয় জাতি গোষ্ঠী, আমেরিকা ভার্সাস ইরান নয়। ফলে পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আমেরিকার আলাদা কোনো একক বৈঠক হওয়ার সম্ভাবনা একেবারেই কম। এবং এ কথা বলে আমেরিকা যত যাই কিছু অর্জন করার চেষ্টা করুক, ইরান তার অবস্থান থেকে সরবে না, এটা পরিষ্কার।
তো জনাব সাজল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। আমায় আগে মারত সিপিএম, এখন মারে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, আজ গোপীবল্লভপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বললেন, বিজেপির পরিকল্পনা আছে রেলকে দিয়ে স্টেশনে স্টেশনে বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে তাঁদের দিয়ে আপনাদের ভোটটা নষ্ট করে দেবে। আমার একটা পা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পা নিয়ে আমি জিতব। নরেন্দ্র মোদী নির্বাচনের সময় মাইক লাগিয়ে বড় বড় কথা বলে, দুটো বাংলায় বলে, কেমন আছেন, তারপরেই মিথ্যে বলতে শুরু করেন। মমতা আরও বলেন, আর কিছু কিছু গাদ্দার আছে যারা শুধু টাকাকে ভালোবাসে, তারা লোভী, তারা বিজেপিতে গিয়ে ঢুকেছে। সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, বিহারের লোক টিকা পেল না কেন, ঝাড়গ্রাম থেকে বিজেপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করলেন মমতা ব্যানার্জি। সাদ্দাম গাদ্দাফিও নির্বাচনে জিততেন খোঁচা রাহুল গান্ধীর, দৈনিক আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। বিভিন্ন বিদেশি এনজিও প্রতিষ্ঠান দাবি করেছে, নরেন্দ্র মোদীর আমলে দেশে গণতন্ত্র নড়বড়ে হয়েছে, ভারতে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হচ্ছে। এবার এ নিয়েই সরব হলেন রাহুল গান্ধী। তিনি মোদীকে এক হাত নিয়েই খোঁচা দিলেন, ইরাকের স্বেচ্ছাচারী শাসক সাদ্দাম, লিবিয়ার গাদ্দাফিও ভোটে জিততেন, তাই ভোটে জেতা মানেই গণতন্ত্র রক্ষা করা নয়। প্রকাশ্যে ভয়ঙ্কর তথ্য, বিশ্বের 30টি সবচেয়ে দূষিত শহরের 22টি ভারতে। আজকাল সহ বেশ কয়েকটি দৈনিকে লেখা হয়েছে, বায়ুদূষণ থেকে মুক্তি তো দূরস্থ, ভারতে তো বেড়েই চলেছে। একটি রিপোর্টে সম্প্রতি দাবি করা হয়েছে, বিশ্বের সব থেকে দূষিত 30টি শহরের মধ্যে 22টি ভারতেরই। মঙ্গলবার বিশ্বে বায়ুদূষণ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে আইকিউ এয়ার নামে সুইজারল্যান্ডের একটি সংস্থা। ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2020 শীর্ষক রিপোর্টে ভারতে বায়ুদূষণের ভয়াবহ এ ছবি ফুটে উঠেছে। 106টি দেশের উপর সমীক্ষা চালিয়ে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে দূষিত 30টি শহরের মধ্যে দিল্লি সহ 22টি ভারতের। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।